শ্রোতা বন্ধুরা, আপনারা আগেই শুনেছেন, এখন শুরু হচ্ছে আলাপন। আলাপন নিয়মিত করেন রোকেয়াপা এবং সঙ্গে আমি থাকি, আজকেও সেভাবেই আমরা শুরু করছি আলাপন। এবং সাবজেক্টটিও শুনেছেন যে ইন্টারনেট আসক্তি, বিশেষ করে স্ক্রিন এডিকশন, ইংরেজিতে বললে আরো সহজে আপনারা বুঝবেন।
কম্পিউটার বলুন, আইপ্যাড বলুন, হাতে ওই মুঠো ফোন বলুন,
জি,
ওই যে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, ওই মিনি পর্দার দিকে যে একেবারে মনে হয় মুগ্ধ নেত্রে সবাই আছে, আর হাতে যেটা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি টিকটাক টু, মানে হাতের মধ্যে সারাক্ষণ ওই টেলিফোনে বসে আছেন। আপনি ট্রেনে যান, প্লেনের মধ্যে বসেন, স্কুল ঘরে যান, রাস্তায় হাঁটতে দেখেন মানুষকে, ওই একই চিত্র,
স্ক্রিনের দিকে তাকিয়েই আছে সবাই, এদিক মানে দুনিয়াদারির কোনো খবর নেই,
পাশাপাশি দুজন বসে আছে বা একটি গ্রুপে সবাই মিলে বসে আছে, কিন্তু প্রত্যেকের হাতে হয়তো মুঠোফোন অথবা আইপ্যাড নিয়ে তাকিয়ে আছে সেই মিনি পর্দার দিকে।
তো এইটা কেন হয়েছে, এটা থেকে মুক্তির উপায় কি, এটার খারাপ দিক কি, ভালো দিক কি, এই সব নিয়েই আমরা আজকে আলোচনা শুনবো। দুজন আইটি বিশেষজ্ঞ আলোচনায় আছে, বাংলাদেশের ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর মোহিত কামাল যোগ দিয়েছেন আমাদের সঙ্গে।
ডক্টর মোহিত কামাল, আপনি লাইনে আছেন? অনেক অনেক ধন্যবাদ সময় করে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর
আচ্ছা, আমাদের সিলিকন ভ্যালিতে ছিলেন, সিসকোতে কাজ করতেন, আইটি স্পেশালিস্ট, এখন ঢাকাতে আছেন। জাকারিয়া স্বপন যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। জাকারিয়া স্বপন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। আর পল্লবী চৌধুরী পরে যোগ দেবে,
পল্লবী চৌধুরী পরে মনে হয় ইতিমধ্যে যোগ দিয়েছেন।
আমি লাইনে
চৌধুরী লাইনে আছেন।
ধন্যবাদ আবার যোগ দেওয়ার জন্য আমাদের সাথে।
আচ্ছা, পল্লবী চৌধুরী ক্যাপিটাল ওয়ানে আছেন এবং আইটি স্পেশালিস্ট সেখানেও। তো আমরা আপনাদের কাছে শুরুতেই যেটি বললাম যে দিলু খন্দকার তো আছেনই, দিলু ভাই, আপনাকে আমরা পাঁচটা মিনিট রাখি, আগে সবার আগে ডক্টর মোহিত কামালের কাছে একটু শুনি যে এই স্ক্রিন এডিকশন থেকে
আসক্তি এটা কেন।
আপনি দেখেন যে আমরা প্রযুক্তির উৎকর্ষতায় কে কোথায় আছি, অথচ ভয়েস অফ আমেরিকা এখন আমাদের শব্দগুলো ধারণ করবে, সেই তরঙ্গ, শব্দ তরঙ্গ সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে, এটা হচ্ছে প্রযুক্তির উৎকর্ষতা, প্রযুক্তির নান্দনিকতা, প্রযুক্তির সৌন্দর্য, প্রযুক্তির আমি বলবো এটা আমরা সুফল। তারপরও এখন যখন এত আনন্দময় একটি ঘটনা, এই আনন্দটা আমাদের মোটিভেশনাল ফোর্স বলে, মনস্তত্ত্বের ভাষায় মোটিভেশনাল ফোর্স, ইনার ফোর্স বাংলায় বলে প্রেরণা। এই প্রেরণার মধ্যে কয়েকটা কম্পোনেন্ট আছে, যেমন এটাকে বলে উৎসাহ, আকাঙ্ক্ষা, চাহিদা, ডিজায়ার, নিড অ্যান্ড ইন্টারেস্ট। এই কম্পোনেন্ট গুলো আমার প্রেরণার মধ্যে থাকে, যে কম্পোনেন্ট গুলো আমাকে লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়, চূড়ান্ত লক্ষ্যের দিকে টেনে নিয়ে যায়। একজন ছাত্র বই পড়বে, সে বই পড়ে তার রেজাল্ট ভালো করবে, ভালো করে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে, ভালো চাকরিতে যাবে, একটা লাইন অফ ট্র্যাক থাকে, ট্র্যাক অফ লাইন থাকে, এবং সেই লাইন ধরে সে আগায়। আবার তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, খেলাধুলা করে, বই পড়ে, নানা কাণ্ড করে, টেলিভিশন দেখবে এবং মোবাইলও ব্যবহার করবে। কিন্তু আমরা লক্ষ্য করি যখন আমার মোটিভেশনাল ফোর্সটা বিশেষ কেউ দখল করে ফেলে, তখন আমার সমগ্র চেতনা সেদিকে ধাবিত হয়। যেমন আপনি স্ক্রিন কথা বলছেন বা আমরা ল্যাপটপ মোবাইল কথা বলি, যেখানে আমার মনটা আনন্দ পায়, আমার মনের চাহিদা ওখানে মিঠে, ওখানে আমার ক্ষুধা, মনের ক্ষুধাটা মিঠে, সুতরাং আমি ওদিকে বেশি নজর দিচ্ছি। এতে করে যদি আমি একটা টিনেজ বাচ্চার কথা ধরি, তাহলে টিনেজ বাচ্চাটাকে মা আমাদের কাছে প্রায় নিয়ে আসে, কি বলে, আপনি প্রবলেমটা বুঝতে পারবেন যে আমার ঘটনা বর্ণনার মাধ্যমে কি ক্ষতিটা হচ্ছে। টিনের বাচ্চার মারা প্রায় আসেন আমার চেম্বারের সামনে, ভিড় করেন, তাদের একটি কমপ্লেইন, আমার বাচ্চার রেজাল্ট খারাপ হচ্ছে, আগের মতো পড়ছে না, চটচট করে মেজাজ দেখাচ্ছে, ঘুমের স্টাইল বদলে গেছে, রাত জেগে থাকে, এমনকি কোথাও বেড়াতে যায় না, বন্ধুদের সাথেও তার সংস্রব কমে যাচ্ছে। তাহলে একটি ছেলের মোটিভেশনাল ফোর্সটা কোথায় গেছে? বিশেষ করে বাচ্চাদের মোটিভেশনাল ফোর্সটা অনলাইন গেমসে ঢুকে, অথবা তারা বন্ধুদের সাথে চ্যাট করে, অথবা এখন তো বিশ্বের গ্লোবাল উন্মুক্ত বিশ্বের যেসব ওয়েবসাইট গুলো আছে সে ওয়েবসাইট গুলিতে ঘুরে বেড়ায়, অর্থাৎ তার উৎসাহ, আকাঙ্ক্ষা, চাহিদা সমস্ত কিছু দখল করে নেয় এই প্রযুক্তির সুফল বা উৎকর্ষতা। তখন সে কিন্তু ডিসকানেক্টেড হয়ে যায়, পরিবার থেকে ডিসকানেকশন হয়ে যায়, বই থেকে ডিসকানেকশন হয়ে যায়, সে স্কুল থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, সে খেলাধুলার মাঠ থেকে ডিসকানেক্টেড হয়ে যায়। এভাবে সে কিন্তু অটোমেটিক্যালি স্বয়ংক্রিয় ভাবে বিচ্ছিন্ন হতে থাকে। সে বুঝতে পারে না, বুঝতে পারে মারা কখন, যখন রেজাল্ট খারাপ হয়, বুঝতে পারে কখন, যখন তার মেজাজ খারাপ হয়, করতে পারে তখন যখন নিজেকে রাত জেগে জেগে থাকে, দিনের বেলায় সে ঝিমোতে থাকে, স্কুলে যেতে চায় না, অথবা স্কুলে গেলে কি হয় বেঞ্চেতে সে মাথা ঝুমোচ্ছে, শিক্ষকরা বলে এই তুমি কেন ঘুমোচ্ছ, আপনার ছেলে তো ঘুমোই, কোনো ড্রাগস নেই কিনা। অর্থাৎ ড্রাগস নিলে
আপনি যে কথাগুলো বললেন, আমার মনে হয় যারা এই অনুষ্ঠান আমাদের সঙ্গে শুনছেন তাদের যাদের বাচ্চা আছে তারা নিজেরা চোখ বন্ধ করে এটা দেখতে পাচ্ছেন, আপনি যা যা বললেন সেটার সঙ্গে মিলে যাচ্ছে। আচ্ছা, আপনি যে বললেন যে মেন্টাল কারণে এটা হচ্ছে মোটিভেশনাল ফোর্স তাদের মাইন্ডটাকে ক্যাপচার করছে,
যেমন ডিজায়ার, নিড এন্ড ইন্টারেস্ট।
আচ্ছা, নিড এন্ড ইন্টারেস্ট, উৎসাহ, চাহিদা এবং আকাঙ্ক্ষা, আমরা যেটাকে বলি বাংলায়,
এর মানসিক প্রভাবের
মোটিভেশনাল ফোর্সের ইনার ফোর্স, মানুষের লক্ষ্যমুখী মানুষকে নিয়ে যায়, সেটাই দখলদারিত্ব চলে যায় অন্যের হাতে।
মানসিক ইনফ্লুয়েন্স ছাড়াও আমার মনে হয় এর ফিজিক্যাল একটা ইনফ্লুয়েন্সও পড়ে, যে খেলাধুলা করতে পারে না, শরীর মোটা হয়ে যায়।
যদি দেন এটা মনস্তত্ত্বের একটা অঙ্গ হচ্ছে পেশনা, একটা অঙ্গ হচ্ছে প্রত্যক্ষণ, একটা অঙ্গ হচ্ছে আবেগ, একটা অঙ্গ হচ্ছে চিন্তা, এগুলো মনের কিন্তু অঙ্গ। আমরা মনকে চিনি না বিধায় মনকে বুঝতে পারি না। তাহলে মনের এই চিন্তা, আকাঙ্ক্ষা, পারসেপশন করার ক্ষমতা, আবেগ, বুদ্ধি, এগুলো কিন্তু মনের অঙ্গ। এখন যখন সেদিকে ধাবিত হয় তখন সে খেলাধুলা করছে না, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে না। আপনি দেখেন বা আমরা এখন ক্রিকেটে আমরা বিশ্ব ফুটবলে এখন আমাদের মেয়েরা বিশ্ব জয় করছে, কিন্তু তারা খেলছে, কিন্তু আমাদের ছেলেরা কি করে আঙুল টিপে টিপে খেলছে, ওরা কিন্তু ফুটবল খেলছে কি দিয়ে, আঙুল টিপে
টিপে
দৌড়াচ্ছে, অথবা সে ক্রিকেট খেলছে আঙুল টিপে, সেখানে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই। আমাদের বাচ্চাদের এইসব প্রত্যেক জানা উচিত যে বাচ্চাদের শারীরিক বিকাশের জন্য প্রতি 100 গ্রাম ব্রেন টিস্যুতে প্রতি মিনিটে 55 মিলিলিটার রক্তের প্রবাহ দরকার, 5.5 মিলিলিটার অক্সিজেন দরকার, 3.5 মিলিগ্রাম গ্লুকোজ দরকার, কিন্তু আমরা দেখি যে নর্মাল বিকাশের জন্য এটা দরকার। এখন যদি খেলাধুলা করে সেইটা বিকাশটা আরো ত্বরান্বিত হয়, অর্থাৎ দৈহিক বিকাশ ত্বরান্বিত হয়, সেই সাথে সাথে মানসিক বিকাশ ত্বরান্বিত হয়। মানসিক বিকাশ ত্বরান্বিত হওয়া অর্থ হচ্ছে নিউরোনাল অ্যাক্টিভিটি গুলো, স্নায়বিক অ্যাক্টিভিটি গুলি ত্বরান্বিত হয়, সজীব থাকে, সক্রিয় থাকে, যেটি মানুষের বিকাশের সাথে সাথে দৈহিক বিকাশও ত্বরান্বিত হয়। অর্থাৎ মন আর দেহ কিন্তু ইন্টারকানেক্টেড। আমি যখন কষ্ট পাবো, আমি যখন ভয় পাবো আমার বুক ধরফর করবে, আমি যখন কষ্ট পাবো কষ্ট আমার বুক ভেঙে যাবে। সুতরাং এই যে ইন্টারকানেক্টেড বিষয়গুলো, এগুলো ক্ষতিগ্রস্ত হয় যখন আমরা শুধুমাত্র
ধন্যবাদ ডক্টর মোহিত কমল। আমরা একটুখানি আপনার কাছ থেকে অন্যদিকে যাচ্ছি, দিলু খন্দকার যেহেতু চলে যাবে ওকে অনেকক্ষণ ধরে রেখেছি। দিলু, খেলার মাঠে আপনি এর প্রতিফলন কেমন দেখেন? আপনি তো এক খেলার মাঠ থেকে আরেক খেলার মাঠে ছুটে
বেড়াচ্ছেন, খেলা দেখতে মাঠে চোখ রাখেন নাকি স্ক্রিনে চোখ
রাখেন? নাকি স্ক্রিনে
না, ঠিক ডক্টর মোহিত কমল যেভাবে বলেছিলেন তিনি তার দিক থেকে বিশ্লেষণ করলেন, খুবই সুন্দর কথা বলেছেন যে যুব সমাজ খুব বেশি মাত্রায় এডিক্টেড হয়ে যাচ্ছে তারা নেটের দিকে, তারা স্ক্রিনের দিকে, ভিডিও গেমিং এর দিকে। তবে একটা উপকার আমরা যারা পেয়েছি, যারা আমরা ক্রীড়া সাংবাদিকতা করি, বিশেষ করে প্রায় 3 দশকের বেশি আমি ক্রীড়া সাংবাদিকতা করছি, যখন শুরুর দিকে কিন্তু এই ফ্যাসিলিটিস গুলি ছিল না, ইন্টারনেট ছিল না, ল্যাপটপ ছিল না, আইপ্যাড ছিল না, এই সুযোগ সুবিধাগুলি ছিল না, তখন কিন্তু আমাদের পরিশ্রমটা অনেক বেশি ছিল। এখনো পরিশ্রমটা কম সেটা বলবো না, কিন্তু এখন ইন্টারনেটটা অনেক সহজ করে।
তার মানে দিলু, শোনেন, আপনি কি দিলু খন্দকার আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি একজন সাংবাদিক হিসেবে খেলার মাঠে বসে খেলাটা অনুসরণ না করে আপনি ওই হাতে আইপ্যাড নিয়ে অথবা মুঠোফোন নিয়ে আপনি দেখছেন, সেখানে বেশি সময় দিচ্ছেন? আপনার কাছে আমাদের দুজনের যে প্রশ্ন, খেলার মাঠের চিত্র আপনি কি দেখেন? খেলা দেখছি আমি মাঠে বসে, কিন্তু হাতে কি আমার সেই স্ক্রিন?
না না, আমরা খেলাটা পুরোপুরি আমরা খেলার মাঠে দেখছি, পুরো ঘটনাটাই আমরা নিজের চোখেই দেখছি, কিন্তু যখনই আমার একটা রেফারেন্স দরকার, একটা ইনফরমেশন দরকার, তখন কিন্তু আপনি ইন্টারনেটে সার্চ করে সেটাকে মিলিয়ে নিলে আপনার লেখাটা আরো সমৃদ্ধ হলো। খেলার মাঠে যে যাচ্ছে, আমরা যারা সাংবাদিকতা করি, তারা কিন্তু কোনো মতেই ওই ইন্টারনেটে তখন দেখার স্কোপ নেই, কারণ তখন আমি দেখবো তামিম ইকবাল কোন জায়গা দিয়ে চারটা মারলেন, কোন জায়গা দিয়ে সাকিব আল হাসান তার উইকেটটা তুলে নিলেন, ব্যাটসম্যানকে কিভাবে বোকা বানালেন, ওটাকে তো আপনাকে চোখে আই কন্টাক্ট রেখেই আপনাকে তুলে আনতে হবে, এবং সেই জিনিসটা আপনাকে পাঠকের সামনে মেলে ধরতে হবে, কারণ আপনি যদি ডেসক্রিপশনটা ভুল দেন, পাঠক কিন্তু ইন্টারনেটে ওটা দেখে ফেলবে, কিংবা ভিডিওতে সে দেখে আপনার ভুলটা ধরে ফেলবেন। তো এই কাজে কিন্তু আপনাকে আরো বেশি সতর্ক হতে হবে। আপনার কোনো স্কোপই নেই খেলার মাঠে বসে আপনার ইন্টারনেট চ্যাটিং এগুলি করার, কারণ আপনাকে তখন কন্টিনিউয়াসলি খেলার মধ্যেই কনসেন্ট্রেশন করতে হবে।
অসংখ্য
ধন্যবাদ। আমরা একটু তাহলে জাকারিয়া স্বপনের
কাছে ধন্যবাদ, আমি বিদায় নিচ্ছি।
জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য,
সবার জন্য শুভকামনা,
ধন্যবাদ। আমরা পল্লবী চৌধুরীর কাছে যাই, উনি আছেন তো ব্যাংকে, হয়তো কাজের মাঝখানে আছেন নাকি।
পল্লবী চৌধুরী, একটু আজকের বিষয় নিয়ে কি আপনি কি মনে করেন, কেন ইন্টারনেট আসক্তি এবং এটার সমাধান কি?
আমার মনে হয় যে কেন ইন্টারনেট আসক্তি সেটা আসলে মোহিত কামাল স্যার উনি খুব ভালো করে জিনিসটা এক্সপ্লেইন করেছে, আসক্তিটা কেন আসে। কারণ কিছুদিন আগে আর একটা রিপোর্ট দেখছিলাম, সিএনএন এর একটা রিপোর্ট, এই টেকনোলজি গুলো বানানোই হয় কিন্তু, মানে হাজার হাজার লোক এটার পিছনে কাজ করছে, ফেসবুকে গুগলে কাজ করছে, কিভাবে মানুষকে আরো বেশি অ্যাট্রাক্টেড করা যায়, কিভাবে তাকে অনেক বেশিক্ষণ স্ক্রিনে রাখা যায়, কারণ সেটার উপরই তাদের বাকি রেস্ট অফ দ্য বিজনেস প্ল্যান ডিপেন্ড করছে। তো কেন আমার মনে হয় যে আমি সেটাতে যাচ্ছি না, বাট এটার ক্ষতিকর দিকটা সেটাই যেতে চাই। আর একটু আবার বলতে চাই যেটা একটু আগে দিলু খন্দকার উনি বলছিলেন যে পজিটিভ দিকটাও, টেকনোলজি ইজ এ ভেরি পজিটিভ থিং। আমার মনে হয় যে টেকনোলজির জন্য ইন্টারনেটের জন্য আমরা যা করতে পারি, শুরুর দিকে আপনারা বলছিলেন
কাজকর্মে অনেক সহায়ক হয়,
রাইট। এবং ইনফরমেশন যে এই যে খেলার দিক এখন হচ্ছে, কিন্তু সাথে সাথে আমি এখান থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশে কি খেলাটা হচ্ছে বা বিশ্বে যে কোনো প্রান্তে, সেটা অনেক রকমেরই আসলে বিইং কানেক্টেড, এটা ইটস এ ব্লেসিং। কিন্তু এডিকশন যখন হয়ে যায় তখন আসলে আমরা নিজের অজান্তে এডিক্টেড হয়ে যাই। কেমন ঘুম থেকে উঠে আমি প্রথমে দেখছি আমার ফোনের দিকে, তার মানে কি আমার চিন্তাটাই লিমিটেড হয়ে যাচ্ছে আমার ফোনে যে নোটিফিকেশন আসছে তার উপর।
আমার উঠে শুধু না, ঘুম ভাঙলেও
রাতে ঘুম ভেঙে গেলে দেখি মাঝে মাঝে, এটা থেকে আমিও বাদ পড়ছি না আজকাল, খুব দুঃখজনক। আমার ভালো না লাগলে হঠাৎ মনে হয় বাংলাদেশ শুধু এখন দিনের বেলা কেউ কিছু লিখে দিল নাকি, তো এরকম হয়,
রাইট। এটার আসলে অনেকগুলো ক্ষতিকর, একটু রিসার্চ করলে দেখা যাবে যে অনেকগুলো ক্ষতিকর দিক, তার মধ্যে মেজর হচ্ছে এটা মানুষের মধ্যে ডিপ্রেশন বাড়িয়ে দেয়, মানুষের মধ্যে সোশ্যাল ডিসকানেক্টটা বাড়িয়ে দেয়,
ডিসকানেক্টটাই বাড়িয়ে দেয়। অনেক বিচ্ছিন্ন হয়ে পড়ছে তরুণ সমাজ একে অপরের থেকে। আমি তো মানে 8 বছর 10 বছরের বাচ্চাদেরও দেখছি যে সারাক্ষণ ওই মুঠোফোন বা আইপ্যাড হাতে নিয়ে মা বাবাকে জিজ্ঞেস করছে, কানে হাতে শুনছেই না, এমন মনোযোগ তার ওই স্ক্রিনের দিকে। পল্লবী,
রাইট রাইট। এবং অন্যজনের লাইফস্টাইল দেখে, স্পেশালি এটা ফেসবুকে খুব বেশি হয় যেহেতু আমাদের সব ফ্রেন্ডরা থাকে ফেসবুকে, অন্যজনের লাইফস্টাইল দেখে নিজের লাইফে আনহ্যাপিনেস নিয়ে আসাটা, যে আমার লাইফস্টাইল মতো হচ্ছে না। কিন্তু ফেসবুকে আমরা কত পার্সেন্ট লাইফ আসলে পোস্ট করি, এই জিনিসটাও একটা খারাপ দিক।
আলোচনা করছেন তিনজন বিশেষজ্ঞ, ডক্টর মোহিত কামাল, জাকারিয়া স্বপন এবং পল্লবী চৌধুরী। দিলু খন্দকারও ছিলেন কিছুক্ষণ। আমরা এখন জাকারিয়া স্বপনের কাছে এই বিষয়টি নিয়ে আলোচনা শুনতে চাই, তার আগে দীপক চৌধুরী, দীপক চক্রবর্তী লাইনে আছেন। হ্যালো, আপনি কি জানতে চান?
আমি বাংলাদেশ পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী। আলোচ্যর বিষয়ের আগে আমি একটা দুর্ঘটনা মানে ঘটনা বলছি, সেটা আমাদের পঞ্চগড়ে এই 7টার দিক ট্রাক এবং বাসের মুখোমুখি প্রায় 19 জনের মতন লোক মারা গেছে। এই জন্য তাদের প্রতি আত্মার মাধ্যমে আমি কামনা করতেছি। বিশাল একটা দুর্ঘটনা হয়ে গেল আজকে আমাদের কমপ্লেক্সে। তাই আমি আমার চ্যানেল হচ্ছে স্যার মহোদয়ের কাছে প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে এই যে আমরা স্ক্রিনিং বিষয় নিয়ে কথা যে বলতেছি, আমরা যেটা বিষয় একটি মানে যেটা বুঝি সেটা হলো যে আমাদের প্রত্যেককে হাতে কিন্তু আমাদের করে একটা করে স্মার্টফোন কিন্তু আমরা এখন ব্যবহার করে থাকি। এই স্মার্টফোনে যখন আমরা ব্যবহার করি, আমার প্রতিনিয়ত চোখ আমাদের প্রতি ওখানে থাকে, সে আমরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিভি তো ওই ক্ষেত্রে যখন টিভিতে আমরা দেখি একটা ভালো যখন নাটক দেখবো আমরা মনোযোগ দিকে দেখে থাকি। এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করা যায় যে ছোট ছোট বাচ্চাদের আমরা যে মা এবং কি ওনার দেখে থাকে সে চোখের যে পর্দা, চোখের পর্দা মনে হয় অনেকটা কিন্তু ক্ষতি হতে পারে। এবং কি আমাদের প্যানেল হচ্ছে স্যার মহোদয় কতটুকু ভাবে যে
হ্যালো
হ্যালো
অসংখ্য মানুষ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং কয়েকজন লিখেছেন যে আমাদের কথাও বলুন, তিনজন যে আলোচনা করছেন তার সঙ্গে সঙ্গে। সিদ্ধার্থ ভট্টাচার্য লিখেছেন, বাচ্চারা অধিক পরিমাণে মোবাইল ফোনে আসক্ত, গেম দেখে পড়াশোনা করতে চায় না, ঠিক এই কথাটি আলোচনা হচ্ছিল। তারপরে জয়ন্ত হেমন্ত লিখেছেন, পৃথিবীটা নাকি ছোট হতে হতে হাতের মুঠোই অ্যান্ড্রয়েড বন্দি। আহা, হ্যাঁ,
আপনি হাতের মুঠোতে বন্দি হয়ে যাচ্ছি।
আচ্ছা, আরেকজন বলেছেন যে আগে ছিল কালার টিভি দেখা, এখন মোবাইল দেখে। হ্যাঁ, মোবাইল এবং আইপ্যাড এগুলোতে বেশি। শঙ্কর হালদার লিখেছেন, দিদি স্মার্টফোন হচ্ছে বহুমুখী প্রতিভা, তাই এমন প্রতিভাকে চোখের আড়াল কি করা যায়। তারপরে লিখেছেন যে ভুল হবে না,
সাধারণ জ্ঞানের একেবারে আধার।
হ্যাঁ, ফেসবুক লাইভ এর সঙ্গে আমরা ভিওএ বাংলা দেখতে পাচ্ছি, ইন্টারনেট আসক্তির কারণে এই ধরনের কথা বলতে চেয়েছেন,
কিন্তু সেটা তো বিশেষ সময়, সারাদিন বসে তো আমরা হাতে নিয়ে বসে নেই।
সোহেল রানা হৃদয় নামে একজন লিখেছেন, দরকারি বিষয়ের চেয়ে ফেসবুক বা মেসেঞ্জারেই বেশি ব্যবহার করা, জরুরি বিষয় থাকে না কিন্তু তারপরেও করা হয়। হ্যাঁ, এরকম অসংখ্য মানুষ আমাদের সঙ্গে আজকে এই বিষয় নিয়ে কথা বলছেন। তো এইটা মানে এই আসক্তিটা যেন একেবারে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে নষ্ট করে না দিতে পারে, পড়াশোনায় যে খারাপ হচ্ছে এরকম আলোচনা শুনলাম, তার জন্য আমরা কি করতে পারি, অভিভাবকদেরকে কি পরামর্শ দেবেন, জাকারিয়া স্বপন যদি একটু বলেন।
থ্যাংক ইউ, আমাকে শুনতে পাচ্ছেন?
জি জি
জি, আমি ডাক্তার নই, তো আমি কোনটা ভালো কোনটা খারাপ খুব বেশি ভালো বলতে পারবো না। আমি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আনতে চাই আলোচনাটা, কেন কালকেও আমরা এটা নিয়ে কথা বলেছিলাম ফেসবুক লাইভে। চোখ কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় কমিউনিকেশন ডিভাইস, মানুষের চোখ দেখতে আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে তার মধ্যে আই কিন্তু সবচেয়ে বড় একটি ডিভাইস, মানে সেন্স করা এবং দেখার এবং ব্রেনে সিগন্যাল পাঠানোর জন্য, তাই না, সবচেয়ে বড় একটা ডিভাইস। এবং আমরা কিন্তু আমি মনে করি আজকে যে অবস্থায় আমরা এসেছি, আমরা এটাই চেয়েছিলাম আসলে, আমরা এটাই করতে চেয়েছি আসলে। আমি একটু একটু ভেঙে বলি, আমি 2000 সালে যখন 2000 একদম রাইট 2000 সালে আমি সিলিকন ভ্যালিতে ছিলাম ক্যালিফোর্নিয়াতে, আমি 2012 সালে বেরিয়ে আসি ওখান থেকে। আমরা এই গত 18 বছরের যদি আমি ট্রান্সফরমেশন দেখি এবং আল্লাহ যদি আমাকে আরো 18 বছর বাঁচিয়ে রাখেন, আমি যেটা বলতে পারি আপনাদেরকে যে মানুষ আরো বেশি ডিজিটাল ওয়ার্ল্ড এর উপর ডিপেন্ডেন্ট হবে। এর মানে হলো, আপনি যদি একটা এক্সাম্পল দেই, চায়নাতে কিন্তু বড় বড় শহরগুলোতে এখন একটা সেপারেট লেন করে দিয়েছে যে আপনি হাঁটতে পারেন এবং স্ক্রিন আপনি স্ক্রিন দিয়ে তাকিয়ে হাঁটতে পারেন। এটা আমি জানি আপনারা হয়তো অনেকেই জানেন আর কি, যে সেপারেট লেন যেন আপনাকে অ্যাক্সিডেন্ট করতে না হয় বা আপনি বিপদে না পড়েন আর কি। তো ইউ ক্যান ইউজ ইউর স্ক্রিন অ্যান্ড ইউ ক্যান ওয়াক বাই। আমি মনে করি যে এটা হচ্ছে, এটা বাস্তবতা, বাট এটা ট্রান্সফরমেশন, মানে সোসাইটি ইজ
একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে,
মানে হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু এ ম্যাসিভ ট্রান্সফরমেশন। মানে আমরা যদি গত কয়েক মিলিয়ন বছরে মানুষের ট্রান্সফরমেশন দেখি, যখন মানুষ মানে কৃষি বিপ্লব ছিল, তার আগে ছিল মানুষ পাহাড়ে ছিল, গুহায় ছিল, আর গত 200 বছরে মানুষের যে ট্রান্সফরমেশনটা হয়েছে এবং আগামী 50 বছরে মানুষের যে ট্রান্সফরমেশনটা হবে, সেটা কিন্তু নট নেসেসারি রোকে আপ যে আপনার স্ক্রিনের দিকে এডিকশনটা থাকবে। আমি কিন্তু এখন যদি স্ক্রিনে দেখছি, আমি মোটামুটি শিওর আগামী দশকেই আপনি আগামী জাস্ট
তবে এখন যে পরিবর্তনটা আসছে এই ডিজিটাল ব্যবস্থার কারণে বা অন্যান্য আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির উদ্ভাবনের কারণে সেটা কিন্তু আরো দ্রুত ঘটছে।
জিনিস
আমরা আগে দেখেছি বিভিন্ন সময়ে,
আমরা এতদিন পর্যন্ত যত সায়েন্স ফিকশন আমরা লিখেছি, আমি নিজেও একসময় সায়েন্স ফিকশন লিখতাম, যা লিখেছি সবগুলোই বাস্তবে অলরেডি প্রমাণিত হয়ে গেছে অলরেডি।
মানে বিজ্ঞানের কল্প কাহিনী এখন বাস্তব রূপ।
গুগল গ্লাস যে যন্ত্রটা বেরিয়েছে, আপনি চশমা পরে থাকলে, আপনি চশমা পরে গাড়ি চালাচ্ছেন কিন্তু কিন্তু আপনি কিন্তু ওখানে গিয়ে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি একটা সাইফাই মুভি দেখতে পারেন, একটা ফিল্ম দেখতে পারেন।
যেখানে সব রকম অনুভূতি আপনি দেখছেন স্ক্রিনে, কিন্তু আপনি হ্যাঁ স্টুডিও সেখানে,
আমি ওটাই বললাম, চোখ কিন্তু আপনার একটা ভীষণ ক্ষমতাশীল একটা ইন্দ্রিয়। যেমন MIT-র একটা রিসার্চ বলি আপনাকে, আমরা যখন এখন ঘড়ি দেখি, আমরা ঘড়িতে ঘড়ি দেখি, তাই না? MIT একটা প্রোডাক্ট অলরেডি বাজারে ছেড়ে দিয়েছে অলরেডি, মানে রিসার্চ এর মধ্যে আছে। আপনি হাতটা যদি এরকম আপনার চোখের দিকে তাকান, আপনার হাতের উপরে ঘড়িটা আঁকা হয়ে যাবে, টাইমটা বলে দিবে, কিন্তু ওখানে কিন্তু কিছু নাই,
কিছু নাই, রাইট?
আপনার চিন্তা শক্তি দিয়ে সেটাকে এসে যাবে।
আপা একজন শ্রোতা আছে, আমি তার সঙ্গে একটু আলাপ করে
আসি। হ্যাঁ বেশ,
ফিরোজ আলম আছেন, হ্যালো, সোহেল রানার হৃদয়, সোহেল রানা আছেন?
জি আছি।
আচ্ছা বলুন, আপনি আজকের বিষয় নিয়ে কি বলতে চান?
আজকে আসলে যে সমসাময়িক বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, এটা খুবই সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ আমি মনে করি। আগে মানুষের মধ্যে যে ভার্চুয়ালি বা ফিজিক্যালি একটা সম্পর্ক হতো, সেই সম্পর্কটা আসলে এখন কেন জানি একেবারেই ভার্চুয়ালি হয়ে গেছে। এবং যেটা আপনি কিছুক্ষণ আগে আলোচনা করছিলেন যে একসাথে যদি পাঁচজন লোক বসেও থাকে, কিন্তু পাঁচজন পাঁচজনের মতো বসে কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, বাট
পরস্পর থেকে বিচ্ছিন্ন,
বিচ্ছিন্ন, ফুললি বিচ্ছিন্ন। আগে কিন্তু পাঁচ বন্ধু একসাথে বা পাঁচজন অপরিচিত লোকও যদি একসাথে যেত, তাহলেও ইন্টারেকশন হতো, কেউ কারোর সাথে নাম জিজ্ঞেস করতে বা কেউ কোথার থেকে, এরকম একটা সম্পর্ক ছিল। বাট এখন আসলে ভার্চুয়ালি হয়তো বন্ধু বাড়তেছে, আমার ফেসবুকে আদার্স আরো যে সকল সোশ্যাল নেটওয়ার্ক আছে সব জায়গায় বন্ধু বাড়তেছে, বাট সেই বন্ধুটা আসলে ভার্চুয়ালি, যেটা আসলে কোনো, আমি মনে করি যে যদি ওই ধরনের আমার
সামনাসামনি সেই যোগাযোগটা হারিয়ে যাচ্ছে।
জি জি এক্স্যাক্ট সেটা, এবং সেই ফিলিংসটাই আসলে আমাদের মধ্যে থেকে একেবারেই মনে হয় উঠে যাচ্ছে, যেটা আমরা আগে পত্রমিতালি যখন করেছি তখন কিন্তু একটা সম্পর্ক ছিল, তারপরে এই ধরনের সোশ্যাল নেটওয়ার্ক আসার আগেও আমাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল, এখনো বন্ধু বাড়তেছে দেশে বিদেশে সব জায়গায় বন্ধু বাড়তেছে, কিন্তু সেই বন্ধুটা আসলে ভার্চুয়ালি, যে আমাকে চেনে না জানে না হয়তো শুধু এইটুকুর মধ্যে। তো আসলে বিষয়টা আমি মনে করি যে এটা সামাজিক একটা অবক্ষয় ঠিক বলা উচিত হবে না,
সোহেল বলুন
আপনাদের সাথে বা আমাদের সাথে ভার্চুয়ালি যে সকল অতিথিরা আছে তাদের কথাও শুনছি, আসলে বিষয়টা এখন এত বেশি স্পর্শকাতর যে আমার তিন বছরের ছোট বাচ্চা, সে এখন আসলে এই ফোনের স্ক্রিন ছাড়া বা ফোনে কোনো কার্টুন না দেখালে সে ভাত পর্যন্ত খেতে চায় না।
হ্যাঁ এটাই হয়েছে, ওইখান থেকেই তো শুরু।
জি জি সেটা দিয়েই শুরু, এবং আমি মানে কনফিউজ যে আসলে ভবিষ্যৎটা তাদের আসলে কিভাবে পার করবে, হয়তো ওই স্ক্রিনের দিকে তাকায় তাকায় তাদের অবশ্যই সময় কাটবে।
আমি যদি আমার দাদাকে দেখি, আমার বাবাকে দেখি, আমার মেয়েকে এখন দেখি, আমার দাদা ভাবছেন আমার বাবা উচ্ছন্নে গেছে, আমার বাবা ভাবছেন আমি উচ্ছন্নে গিয়েছি, আমি ভাবছি আমার মেয়ে উচ্ছন্নে যাচ্ছে, আমার দাদা ভাবছেন আমি গামছা পরে কেন মাছ ধরছি না, কেন বৃষ্টিতে দিচ্ছি না, আমার বাবা ভাবছেন যে আমি মাছ না ধরলে আমি আমি মানুষ হচ্ছি না, কিন্তু আমি তো এখন ফিশ খাচ্ছি, একদম ফিলে করা ফিশ খাচ্ছি, রাইট? দিস ইজ ট্রান্সফরমেশন, মানে আমি নিজে একসময় পত্রমিতালি করতাম, তখন যে অনুভূতি ছিল, আমার মেয়ে তো পত্র কি চিনবেই না, তার কাছে টেক্সট মেসেজ হলে তার কাছে মনে হবে মোর এক্সাইটিং,
একদম সত্যি কথা। এই
তো এটা কিন্তু খারাপ ভালো কিন্তু ঠিক বলা যাবে না আসলে, বিকজ
যে যুগের যে ধরনের নিয়ম হবে সেটা সবাই মেনে নেবে হয়তো তখন।
আচ্ছা
আমাদের
সময় আজকে একটা মিনিট দিতে হবে, একটা ছড়া পড়বো আমি পত্র না, এখন না, এখন না, আমি একটি প্রশ্ন করতে চাই। কয়েকজন প্রশ্ন করেছেন, তার ভিতরে এই যে এই ভদ্রলোক কিছুক্ষণ আগে যিনি করেছিলেন, তিনি বললেন যে আগে বন্ধু পত্রমিতালিতে বন্ধু হতো এবং সীমিত সংখ্যক বন্ধু ছিল, কিন্তু এখন এই সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে আমার নিজের ফেসবুকে তো প্রায় 5,000 বন্ধু আছে। না না, আমি সেটা বলতে চাচ্ছি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড এর যে বন্ধু মানুষের হচ্ছে, আমি তো একজন সাধারণ মানুষ, কিন্তু যারা একটু পরিচিত তাদের
পরিচিত হচ্ছে,
প্রচুর পরিমাণে বন্ধু হচ্ছে,
কিন্তু
এই বন্ধুত্বের পরেও আমার 5,000 বন্ধুর পরেও আমার প্রাইমারি স্কুলে যে গ্রামে বাবলু নামে একটি বন্ধু ছিল তার কথা সবসময় বেশি মনে পড়ে, এই 5,000 বন্ধুদের মনে পড়ছে না। আমার মনে হয়
ডক্টর মোহিত, যোগাযোগটা
হ্যাঁ ডক্টর মোহিত কামালের কাছে এবার একটু আসি।
আমি একটু বলি, আমি আছি লাইনে, প্রফেসর মোহিত কামাল বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। আমি যেটা আপনাদের আলোচনাতে কয়েকটা পয়েন্ট আমার খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, পল্লবী যিনি বলেছেন একটু কম্পেয়ার করার কথা, যখন ফেসবুকে আমরা কিছু দেই, পোস্ট দেই, সেটা আমি আমার সফলতাটাকে তুলে ধরি, আমি একটা ভালো কাজ করলাম সেটাকে তুলে দিলাম, আমি কোথাও পুরস্কৃত হলাম সেটাকে কোথাও তুলে ধরলাম, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলাম সেটাকে তুলে ধরলাম, কিন্তু আমি ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমি ভর্তি হলাম ঢাকা মেডিকেল কলেজে বুয়েটে, কিন্তু আরেকটি ছেলে তার বন্ধু সে কিন্তু ভর্তি হতে পারলো না, সে হয়তো ভর্তি হলো কোথাও গ্রামের বা অখ্যাত একটি স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, তখন সে কম্পেয়ার করে যে হাই আমি তো সেখানে যেতে পারলাম না, আমার বন্ধু তো ঢাকা মেডিকেল কলেজে অ্যাপ্রুন করে ঘুরে বেড়ায়, আমি এখানে বসে আছি, তখন তার ভিতরে একটা হতাশা আসে, হতাশা থেকে একটা ডিপ্রেশন আসে। সো কম্পারিজন ইজ ডেঞ্জারাস থিং, কম্পেয়ার করা, তুলনা করা, এটা বিজ্ঞান বলে দিয়েছে, কারোর সাথে কেউ কম্পেয়ার করবো না, আমারটা আমার, তোমারটা তোমার।
কিন্তু ফেসবুক বা এই ধরনের স্ক্রিনের দিকে তাকিয়ে, ডক্টর মোহিত কামাল আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, যে ওই দিকে তাকিয়ে থাকলে অনেকের ওই সাফল্যের কাহিনীগুলোই আমাদের দৃষ্টিগোচর হয়, কিন্তু আমি নিজে হতাশায় ভুগতে শুরু করি সেই কারণে, যেটা আমার হচ্ছে না, এটা আমার নেই।
আমি কাউন্টার দিই আপনাকে, এখন যদি ভাবি যে আমার বন্ধু এই যে ওয়াশিংটন ডিসিতে আছে, বিবিসিতে, ভয়েস অফ আমেরিকাতে কাজ করছে, সে আমার বন্ধু, তহির আমার বন্ধু, আই শুড ফিল প্রাউড যে আমার বন্ধু অত ভালো জায়গায় আছে, তখন আমার বন্ধুর সফলতা আমার সফলতা হয়ে যাবে, রেদার দেন যে আমি তো পারলাম না, আমি তো পারলাম না, আমি যদি রিপ্লেস করি যে আমার বন্ধু তহির সে সফল হয়েছে, সে বিশ্বজুড়ে নাম করেছে, তাহলে তার সফলতা আমার সফলতা হয়ে যাবে, এই এইভাবে গ্রহণ করতে পারলে আমি বিষণ্ণতা আক্রান্ত হব না। আরেকজন বলছেন যে চোখের আড়াল করার বিষয়টা আমরা বলবো না, যে প্রযুক্তির সাথে আমার সন্তান বিচ্ছিন্ন হোক, আমরা বলবো যে প্রযুক্তির সাথে আমার সন্তান পরিচিত হবে, কিন্তু শিশুকাল থেকে আমার সন্তানের মধ্যে একটা সেট লিমিট তৈরি করে দিতে হবে, যে তুমি ল্যাপটপ, ফেসবুক, মোবাইল এতটা সময় ব্যয় করতে পারবা।
না, যেমন সোহেল বললেন যে ছেলেকে যদি হাতে, 3 বছরের বাচ্চাকে হাতে যদি ওই মুঠো ফোনটা দেখিয়ে তার মধ্যে বা গেম দেখানো যদি না হয় ভিডিও, তাহলে সে খাবে না, এটা যে অভ্যেস করানো হচ্ছে সেটা তো কিন্তু মা বাবারাই করছে,
কিন্তু আমার দোষ, কার্টুনটাকে অ্যাসোসিয়েট করেছে, অ্যাসোসিয়েটেড লার্নিং আমরা বলছি, অর্থাৎ সে যখনই খেতে যাবে তখন তাকে কার্টুন দেখাবে, কিন্তু আমার ফল বাবা মামা হিসেবে,
সেটা আমি শুরু করাতেই বলেছিলাম,
সেই কৌশলটাকে একেবারে আমাকে নিবৃত্ত করতে হবে, তাকে আমি প্রশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিলে গোল্লাই যায়, সেরকম একটি ব্যাপার ঘটেছে। তাহলে খাওয়ার সাথে কার্টুনের যদি আমি অ্যাসোসিয়েট করি, ইট ইজ নট দি ফল্ট অফ মাই চিলড্রেন, এটা আমার, আমি
জানি আমার বাচ্চাকে
কিভাবে বড় করতে হবে, মনস্তাত্ত্বিক ভাবে প্যারেন্টিং কিভাবে হবে সেটা জানি না, বিদায় আমরা এই ভুলটা করে ফেলি, অ্যাসোসিয়েশন করে ফেলি, না সেটা করা যাবে না, একতরফ হবে, বিশেষ বিশেষ সময় আমরা করতে পারি।
একটু ডক্টর মোহিত কামাল, আমি একটু বিরত, মানে ইয়ে করব,
একজন শ্রোতা আছেন,
আমাদের শ্রোতা আছেন
সিদ্ধার্থ ভট্টাচার্য।
হ্যালো,
শুনছি, আজকে আলোচনা বেশ জমে উঠেছে, আমার কোশ্চেন হচ্ছে যে কি, আমার,
আপনি কোথা থেকে বলছেন? হ্যালো,
আমি আমি পশ্চিম মেদিনীপুরের বেলদার থেকে বলছি।
আচ্ছা আচ্ছা, বলুন বলুন।
আমার বক্তব্য হচ্ছে, আমরা এই যে মোবাইলের আসক্তি তো আর বাড়বে, আগে কালার টিভি ছিল, এখন মোবাইল এসছে, অ্যান্ড্রয়েড ফোনের দিকে আরো অত্যাধুনিক মডেল সব বেরোচ্ছে, আমরা সবই দেখছি, কিন্তু এটা কি করে ব্যালেন্স করব সেটা আমি আমার প্যানেলের অতিথিদের কাছে জানতে চাইছি যে কি করে আমার নিজের কাজ এবং আমার যে ব্যালেন্স
কিভাবে
ধারণা দিলেন, হ্যাঁ সেটা দিয়ে একটু যদি বলেন তাহলে ভালো হয়।
দেখেন এই স্বপন,
আমি বাচ্চাদের ব্যাপারটা বলি, বাচ্চাদেরকে, আমারও বাচ্চা আছে, ওদেরকে আমরা একদম উইকডেজে কিছু আমরা দিই না। আমরা আবার মহিত ভাই যেটা বললেন যে আমরা চাই না যে বাচ্চারা আবার না জানুক কিছু, সেটা হলেও সে কিন্তু একটা ডিজেবল পার্সন হিসেবে বড় হবে, রাইট? সো এনিথিং অ্যাক্সেস মানে আপনার লিমিটের বাইরে গেলেই কিন্তু সেটা খারাপ, উইকডেজে আমরা কিছু দিই না। উইকডে তারা লিমিটেড স্কেলে তারা কিছুক্ষণ টিভি দেখতে পারে, কিছুক্ষণ স্মার্টফোন ইউজ করতে পারে, কিছুক্ষণ ইউটিউব ইউজ করতে পারে, ওইটুকুর মধ্যে যেটুকু কনজিউম করে ওটুকু করে। যখন তার বয়স বাড়বে বা আমাদের মতো বয়স হবে, যখন সে জানবে যে কতটুকু তার নেওয়া যেতে পারে কতটুকু পারে না, ওই সেন্সটা ডেভেলপ করে গেলে আমার মনে হয়
সেটাই। পল্লবী চৌধুরী, হ্যালো পল্লবী, লাইনে আছেন? হ্যাঁ বলুন। এই প্রশ্ন আপনি কি বলবেন, যেমন জিজ্ঞেস করলো যে আমরা, হ্যালো সিদ্ধার্থ আপনি লাইনে আছেন? হ্যাঁ শুনছেন তো?
হ্যাঁ আমি শুনছি। হ্যাঁ আমি বলি, আমি স্বপন ভাইয়ের কথাটা আরেকটু এক্সটেন্ড করতে চাই। উনি বলছিলেন যে একটা লিমিট দিয়ে দেওয়া, যেটার মানে হচ্ছে ডিসিপ্লিন করা বাচ্চাকে। তো আমার মনে হয় যে ডিসিপ্লিনটা ইজ অ্যাপ্লিকেবল বাচ্চার জন্য, প্যারেন্টসদের জন্য, আমাদের নিজেদের জন্য। আমি যখন কোথাও আমার ফ্রেন্ডসদের সাথে থাকি, সবসময় আমার ফোনটা আমার ব্যাগে থাকে, আমি উঠিয়েও দেখি না, সেটা বাসলেও দেখি না, কারণ এত আর্জেন্ট কিছু হতে পারে না যে ক্যানট ওয়েট
খাওয়ানোর জন্য ওই কার্টুন দেখাতে হবে, সেটা শর্ত জুড়ে দিতে হবে যে খাওয়াবো এবং কার্টুন দেখবে সে। তো সেটা আগে দেখতাম যে অনেক সময় অসুবিধা হতো, আমাদের নিজেদেরও হয়েছে যে বাচ্চার পিছনে ছুটে তাকে খাওয়াতে হয়েছে, কিন্তু তখন আমাদের হাতে ওই মুঠোফোন ছিল না, আমরা স্ক্রিনের কথা চিন্তাই করি।
আমার ছোট বাচ্চা, আমি কিন্তু এটা একজন জ্বলন্ত উদাহরণ যে বাচ্চাকে মুঠোফোন দিয়ে ছড়া কিংবা গান ছেড়ে দিয়ে কিংবা কিছু একটা কার্টুন দিয়ে খাওয়াতে, খাওয়ানোর অভ্যাস ইতিমধ্যে হয়ে গেছে দু বছরের বাচ্চা
না, কারণ সেটাতে কি বাবা মারা মনে করেন যে তাড়াতাড়ি সে খেয়ে নেবে, ওই ঝামেলায় পড়তে হবে না, তার পিছনে ছুটতে হবে না,
এটা মনে করে করছে,
কিন্তু সেটা মা বাবার ভুল, বাচ্চাটার তো ভুল না।
তো এই জায়গাতে কি পরামর্শ?
এখানে এখানে আমি একটু বলি, প্রফেসর মোহিত কামাল ঢাকা থেকে বলছি, এখানে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে বাচ্চাকে খাওয়ানোর জন্য আমি কিন্তু একটি ভুল পথে যাচ্ছি। কথা হচ্ছে বাচ্চার যখন খিদা লাগবে তখন খাবে, এখন খিদা লাগলে সে খাবে কোথায়? খাবে টেবিলে খাবে। এই যে একটা ডিসিপ্লিন তৈরি করে দেওয়া ছোটবেলায়, এটা এখানে আমাকে স্টেবল থাকতে হবে, খাওয়াটা সে টেবিলে এসে খাবে, যদি না খেতে চাই খাবে না। আমি আমার কথা বলি, যেমন আমি সকালে উঠি, এক ঘন্টা লিখি, তারপরে এক ঘন্টা লিখে তারপরে আমি হাঁটতে বেরোই, এক ঘন্টা হাঁটি, তারপরে এসে গোসল টোসল করে আমি কি করি, অফিসে যাওয়ার জন্য রেডি হই। আমাদের ঢাকা শহরের একটা অবদান আছে যে আমরা যানজটে পড়ি, তখন আমি হয়তো আমার মোবাইলটা দেখি, ট্যাবটা নেই, দেখি আমার বন্ধুরা কে কোথায় আছে, সেই সময়টাকে আমি ইউটিলাইজ করলাম। আমি যখন অফিসে গেলাম, আমি একজন শিক্ষক, আমি সেখানে পড়াশোনা করালাম, পড়াশোনা করানোর সময় আমি তো ব্যস্ত থাকলাম, এখন আমার একটা লেকচার আছে, আমি দেখলাম যে সারা ওয়া এই বিষয়ে আপডেট কি আছে, সাথে সাথে আমি এই প্রযুক্তির উৎকর্ষতাকে সুফল হিসেবে গ্রহণ করলাম, আপডেটটা দেখে নিলাম, আমি লেকচার দিলাম, আমার সেই লেকচারের মধ্যে আমার প্রযুক্তিটাকে আমি কিন্তু ব্যবহার করতে পারলাম। তো এইভাবে আমরা যদি টাইমটাকে ভাগ করে নেই যে আমার রেসপন্সিবিলিটি কি, আমার দায়িত্ব কি, কয় ঘন্টা আমাকে কাজ করতে হবে, সেই কয় ঘন্টার প্রোডাক্টিভিটিকে আমি দিতে পারি কিনা, আমার কাছে আমি স্বচ্ছ কিনা, আমি যে প্রতিষ্ঠানে কাজ করছি সেই কর্মঘন্টা আমি যথাযথভাবে ইউটিলাইজেশন করছি কিনা, সাবজেক্টিভ ফিলিং ইজ ভেরি এসেনশিয়াল কম্পোনেন্ট, আমি সেখানে ভুল করছি কিনা, আমি আমার সময়টাকে অন্য খাতে ব্যবহার করছি কিনা, নিজের সততা, এই নিজের সততা যখন স্ট্রংলি কোনো মানুষের মধ্যে প্রথিত হবে, ডেফিনেটলি
সেটা হ্যাঁ পাবে। আমাদের হাতে একেবারেই সময় নেই,
আমি
তুমি তোমার ছড়া পড়া আছে,
আমি ছড়া ওটা বাংলাটা পাইনি, ইংরেজিটা পড়তে চাই না, কি ছড়া?
আচ্ছা তো এখন
আচ্ছা আমি এই ডক্টর প্রফেসর মোহিত কামালের বক্তব্যের পরে 30 সেকেন্ডে একটি কথা বলতে চাই, যেটি সেটি হলো শিক্ষকতা কিংবা অন্য যে কোনো পেশায় এই ইন্টারনেট প্রযুক্তি কি খানিকটা কাজে তো লাগছে, আমি বলছি যে আমাদেরকে কি প্রতারণার করার কোনো সুযোগ করে দিচ্ছে কিনা, যেরকম আমি আগে কোনো নিউজ করতে গেলে হয়তো কারোর সঙ্গে কথা বলতাম কিংবা স্পটে গিয়ে তথ্য জোগাড় করে করতাম, এখন অনেক স্টোরি করতে গেলে আমার স্পটে যাওয়া লাগে না, গুগল সার্চ করে করি। আচ্ছা, সেদিন একটা নাটক দেখলাম যেখানে একজন শিক্ষক বলছে যে আমি এটা পড়িয়ে আসলাম, তো তাকে তার বন্ধু জিজ্ঞেস করে এটা পড়িয়ে আসলাম তো তুই পড়লি কোথেকে, এটা জানলি কোথেকে, জানতে হয় না শিক্ষক পড়াতে গেলে কিছু জানতে হয় না, ওই গুগল সাহেবের কাছে সার্চ দিলে সব পাওয়া যায়। তো এইরকম আমাদের প্রফেশনালদের কেউ বোধহয় কিছু কিছু
ক্ষতি করে, আমরা সাংবাদিকতার জগতেও তাই করি অনেক, মানে এর পিছনে কি ইতিহাসের সাথে সেটা জানার জন্য
আমরা, আগে তো এই সুযোগ ছিল না,
ছিল না,
গবেষণা করতে
হতো না। অনুকূল দিকও আছে প্রতিকূল দিকও আছে, নেগেটিভ পজিটিভ দুটোই আছে, আমাদেরকে জানতে হবে যে আমরা কি গ্রহণ করবো, কতটুকু গ্রহণ করতে পারবো না, সেই ব্যালেন্স করতে হবে। আর তুমি এবার এইখান থেকে
আগে, সবার আগে আমরা আনুষ্ঠানিক ভাবে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠানে, আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শের জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আরো এক দেড় মিনিট আমার থাকতে হবে, বিশেষ করে আমাদের শ্রোতারা যারা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, কয়েকজন বলেছেন আমাদেরকে অবজ্ঞা করছেন, কেন না, জনাব মান্নান লিখেছেন, আব্দুল মান্নান, আপনাকে অবহেলা করিনি, আপনার চেষ্টা করেছি পাওয়ার জন্য, কিন্তু আপনাকে আমরা অনলাইনে পেয়েছি, অনেক ধন্যবাদ। অজয় কুমার সরকার বলেছেন অনেকেই আপনারা ভুল ব্যাখ্যা দিচ্ছেন, কেননা আপনারা সময় বিশেষে অনুষ্ঠান শুনছেন দিনে রাতে শয়নে স্বপনে, আরো কি কি যেন লিখেছেন,
তারপরে
আরাফাত, সিদ্ধার্থ ভট্টাচার্য, ওয়াজেদ খান যোগ দিয়েছেন, নীলিমা নাহিদ যোগ দিয়েছেন, বাস্তব জীবনে যদি আনন্দটা বেটার খুঁজে পায় তাহলে সেদিকেই ফিরে আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য,
এবং ডক্টর মোহিত কামাল, জাকারিয়া স্বপন, পল্লবী চৌধুরী, আপনারা সময় করে আমাদের সাথে যোগ দিলেন, এতক্ষণ রইলেন, আপনাদের মূল্যবান তথ্য আমাদের সাথে বিনিময় করলেন, অনেক অনেক ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।